Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
یہ رمضان کا مہینہ ہے
ایٹی رمضان ماس بہ رمضان ماس منے ہو جانا گتکال شروع ہو اتنت درت یہ دن گلو اتباہت ہوتی دشکو ایخن سماپتر پتے آگامی دو تین دن مدد شیش ہو جائے ترپر شیش دشک آرمب ہو ایک روایت হাদিসে এসেছে রমজানের গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাহরুন আউয়ালাহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ফিতকু মিনান নার এটি এমন এক মাস যার প্রথম দশক রহমত স্বরূপ এবং মধ্যবর্তী দশক ক্ষমার কারণ এবং শেষ দশক জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেয় এই হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে কোন হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে কোথাও সংক্ষিপ্ত কিন্তু এই কথা যে তিনটি দশকের গুরুত্ব বর্ণিত হয়েছে তা সকল হাদিসে একইভাবে বর্ণিত হয়েছে যেভাবে আমি বলেছি বর্তমানে আমরা দ্বিতীয় দশক অতিক্রম করছি মাত্র কয়েকটি দিন বা দু তিন দিন বাকি আছে তারপর ইনশাআল্লাহ তাআলা তৃতীয় দশক আরম্ভ হবে এই রেওয়ায়েত মোতাবেক বলা হয় যে এই দশক আগুন থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকে এখন আমি যে বর্তমান দশক মাগফিরাতের বা ক্ষমার যে দশক তার সম্পর্কে এবং শেষ দশক সম্পর্কে কিছু কথা বলবো মাগফিরাত তওবা এবং আগুন থেকে মুক্তি পাওয়া এ প্রসঙ্গে বিভিন্ন সূত্রে আমাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ইস্তিগফার করার নির্দেশ এটি এমন একটি নির্দেশ যা আল্লাহ তাআলা স্বয়ং মুমিনদেরকে দিয়েছেন এবং নবীদের মাধ্যমেও বলেছেন এবং মুমিনদের মনোযোগ আকর্ষণ করেছেন ইস্তিগফার প্রতি নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মোমেনদেরকে ইস্তিগফারের প্রতি মোমেনদের মনোযোগ আকৃষ্ট করো এবং যখন আল্লাহ তাআলা মোমেনদেরকে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এর নির্দেশ দেন তখন একথাও আল্লাহ বলে দেন যে ইন্নাল্লাহ গফুরুর রহিম যে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং বারবার দয়াকারী সুতরাং যখন আল্লাহ তাআলা এই ঘোষণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়েছেন যে মুমিনদেরকে বলে দাও যে এই মাস ক্ষমার মাস এবং স্বয়ং আল্লাহ তাআলা একথাই বলছেন যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করব আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু তারপর আল্লাহ তাআলা শুধু ঘোষণা করে এখানে থাকেন না, তিনি ক্ষমাও করেন। এটি হতে পারে না যে আল্লাহ তাআলার বান্দারা ক্ষমা প্রার্থনা করে তার কাছে নত হবে এবং তাদেরকে ক্ষমা করা হবে না। আসল কথা এই রহমত, ক্ষমা এবং আগুন থেকে মুক্তি পাওয়া বা নাজাত পাওয়া একটি বিষয় বা একই বিষয়ের ধারাবাহিকতা, এবং তা হচ্ছে শয়তান থেকে তোমাদের দূরে থাকতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে এবং তার নৈকট্য তোমাদের লাভ করতে হবে। আল্লাহ তাআলার দয়ার ফলেই মানুষ রোজা রাখার তৌফিক লাভ করে, ইবাদত করার সুযোগ পায়, তার সন্তুষ্টি লাভের জন্য বৈধ কাজ পরিত্যাগ করার সুযোগ তারা পায়।
তো আল্লাহ তাআলা তমাম
মানুষের অতীতের সকল দুর্বলতা, অলসতা এবং পাপ ক্ষমা করে এ ধরনের মানুষকে তার ক্ষমার চাদরে আবৃত করে নেন। আর এই যে ক্ষমা, এটিও খোদা তাআলার দয়ার ফলেই মানুষ লাভ করে। মাগফিরাতের পরে খোদার দয়া শেষ হয়ে যায় না, বরং মাগফিরাত এবং তওবার যে ধারাবাহিকতা, এটি আল্লাহ তাআলার রহমত এবং তার অশেষ কৃপায় প্রবাহমান থাকে, এবং যখন এটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে তখন একজন মানুষ যে আন্তরিকভাবে আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করে বা আল্লাহ বিলীন হওয়ার চেষ্টা করে, তখন তার দ্বারা এমন কর্ম সম্পাদিত হয় যা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে আকর্ষণ করে। এমন সৎকর্ম সে সম্পাদন করে যা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই সব কর্ম করার ফলশ্রুতিতে সে আগুন থেকে মুক্তি লাভ করে। যখন মানুষ ধারাবাহিকভাবে ইস্তেগফার এবং পাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলার রহমত সেই ইস্তেগফার করার ফলে একজন মোমেন দেখতে পায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জান্নাত থেকে তার আশিস মণ্ডিত হয়। যদি এটি মানুষ একজন মোমেন দেখতে পায় তাহলে সে জেনে নেবে যে সে মুক্তি পেয়েছে। তারপর কিভাবে আগুন বা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে, সুতরাং এই যে রমজানের তিনটি দশক যে কথা বর্ণিত হয়েছে, এটি একটির সাথে অপরটি সম্পৃক্ত এবং মানুষের কর্মের সাথে এটি শর্তযুক্ত। কেবল রমজান মাস এবং সেহরি এবং ইফতারির মধ্যবর্তী সময়ে আহার পরিত্যাগ করা, এটি আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং আগুন থেকে মানুষকে মুক্ত করে না। সুতরাং যখন খোদা তাআলা তার বান্দাকে এই বিষয়গুলো লাভ করার জন্য রমজান মাসে একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছেন, শয়তানকে শৃঙ্খলিত করেন এবং মানুষের দোয়া শ্রবণ করার জন্য তিনি মানুষের নিকটবর্তী হন, তারপর এগুলো লাভ করার ফলে লাভ করার জন্য বান্দাকে অনেক বেশি চেষ্টাও করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা এই যে বলেছেন, হে আমার বান্দা, আমার কাছ থেকে কখনো নিরাশ হবে না, আমি রহিম, আমি করিম, আমি সত্তার এবং আমি গফফার, এবং সবচেয়ে বেশি আমি তোমাদের প্রতি দয়াকারী, এত বেশি তোমাদের প্রতি আর কেউ দয়া করবে না যেভাবে আমি তোমাদের প্রতি দয়া করি, তোমাদের পিতার কাছ চেয়েও বেশি আমার প্রতি তোমরা ভালোবাসা রাখো, কেননা আমি তোমাদের পিতার যে তোমাদেরকে বেশি ভালোবাসি, যদি তোমরা আমার দিকে আসো তাহলে আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করব, আর যদি তোমরা তওবা করো তাহলে আমি তোমাদের তওবা গ্রহণ করব, আর যদি তোমরা আমার প্রতি ধীর পদক্ষেপে অগ্রসর হও আমি তোমাদের কাছে দৌড়ে আসব, যে ব্যক্তি আমাকে অন্বেষণ করবে সে আমাকে পাবে, এবং যে আমার প্রতি নত হবে সে আমার দ্বারকে তার জন্য উন্মুক্ত পাবে, আমি তওবাকারীদের গুনাহ ক্ষমা করে দেই, যদিও তাদের গুনাহ পাহাড় সমান হয়, আমার দয়া তোমাদের উপর অনেক বেশি এবং আমার শাস্তি তোমাদের জন্য কম, কেননা তোমরা আমার সৃষ্টি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য আমার দয়া তোমাদের সবার উপর ছেয়ে আছে। সুতরাং আল্লাহ তাআলা
যিনি এত দয়ালু, সাধারণ অবস্থায় যিনি এত দয়ালু, রমজানে তার রহমতের ধারা বা রহমত কিভাবে বর্ষিত হবে তা তো অনুমানের বাহিরে। সুতরাং আমাদের ভিতর তারা সৌভাগ্যবান যারা রমজানের এই অতিবাহিত দিনগুলোতে খোদা তালার রহমত এবং মাগফিরাত থেকে লাভবান হয়েছে বা অংশ পেয়েছে। এখনো সময় আছে লাভবান হওয়ার। মানুষ যদি পুরো বিনয়ের সাথে তার সামনে ঝোঁকে, তাহলে যেভাবে হযরত মসীহ মওউদ ইসলাম বলেছেন যে খোদা তাআলা বলেন যে অন্য কেউ তোমাদের উপর তত দয়া এবং রহমত নাজেল করে না যতটা আমি করি, যে ব্যক্তি আমাকে তালাশ করবে সে পাবে, যে আমার সন্ধানে থাকবে সে আমাকে পাবে। সুতরাং খোদার রহমত এবং দয়া লাভের জন্য, ক্ষমা লাভের জন্য তাকে সন্ধান করা আবশ্যক। তিনি এই ঘোষণাও করছেন যে এই দিনগুলোতে যে আমাকে সন্ধানের জন্য বের হবে, সাধারণ অবস্থায়ও কিন্তু এই দিনগুলোতে বিশেষ করে যে আমার সন্ধানে বের হবে সে আমার দ্বার খোলা পাবে, আমি লুকায়িত নই, আমি সামনে আছি আর দরজাও খোলা। কোরআনে যেখানে রোজার তাকিদ বর্ণ নির্দেশ রয়েছে যে আয়াতগুলোতে, সেখানে আল্লাহ তাআলা ইন্নি করিব শব্দ ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা অতি নিকটে আর তার দ্বারও খোলা। আল্লাহ বলছেন আসো আমার মাগফিরাতের আশ্রয় এবং চাদরে ঠায় নাও। আল্লাহ তাআলা বলেন যে সৃষ্টির জন্য সাধারণ অবস্থায়ও আমি আমার ক্রোধ কম এবং আমার দয়ার মাত্রা বেশি, করুণার মাত্রা বেশি। আর এই দিনগুলোতে তো আমি দয়ার দ্বারকে আরো প্রশস্ত করে দেই এবং মানুষকে মাগফিরাতে আবৃত করি, ক্ষমা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অর্থাৎ তারা অবশ্যই খোদা তালাকে তওবা গ্রহণকারী এবং বারবার দয়াকারী পেত যদি চেষ্টা করত। এটি বলে আল্লাহ তালা এক ধরনের আক্ষেপ করেছেন, বলছেন যে আমি যে সত্তা এত দয়ালু, এত করুণাকারী, আমি তওবা কবুলকারী, আমার মাগফিরাতের বা ক্ষমার চাদরে মানুষকে আশ্রয় দেই, আবৃত করে, কিন্তু তা সত্ত্বেও মানুষ নিজ প্রাণের উপর জুলুম করে, অত্যাচার করে নিজের উপর নিজেই, আর ক্ষমা চায় না বা ক্ষমা লাভের চেষ্টা করে না। সুতরাং খোদার বিভিন্নভাবে ইস্তিগফারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা বলছে যে মানুষের ইস্তিগফার বা ক্ষমা চাওয়া খোদা তালার রহমত এবং দয়াকে অবশ্যই আকর্ষণ করে। সেই সমস্ত মানুষের কথা ভুল যারা বলে যে ইস্তিগফার করলে কোনো লাভ হয় না। হযরত মসীহ মওউদ ইসলাম বলেছেন আর রাসূলুল্লাহর হাদিসও আছে যে আল্লাহ তাআলা বলেন যখন বান্দা আমার দিকে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে ছুটে আসি। একইভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের সাথে সাক্ষাতের চেষ্টা করে তাদেরকে অবশ্যই আমাদের পানে আমাদের পথের দিকে আসার জন্য তাদের অবশ্যই সাহায্য করব। সুতরাং ইস্তিগফার খোদা তালার দিকে অগ্রসর হওয়ার একটি রাস্তা, একটি উপায়। কিন্তু ইস্তিগফার কি হযরত মসীহের মধ্যে ভাষায় আমি তা বর্ণনা করছি। তিনি বলেন ইস্তিগফারের আসল এবং সত্যিকারের অর্থ হল খোদা তালার কাছে এই আকুতি করা যে মানবিক কোনো দুর্বলতা যেন প্রকাশ না পায় আর খোদা তালা যেন ফিতরতকে নিজ শক্তির মাধ্যমে শক্তি যোগায় এবং তার সাহায্যের গণ্ডিতে যেন আশ্রয় দেন। এর অর্থ হল আল্লাহ নেই শক্তি বলে ইস্তেগফারকারীর সহজাত দুর্বলতাকে যেন ঢেকে রাখেন, যে ইস্তেগফার করছে তার প্রকৃতিগত দুর্বলতাকে যেন আল্লাহ তাআলা ঢেকে রাখেন। এটি তো হতে পারে না যে মানবিক দুর্বলতা কখনো প্রকাশ পাবে না। মানুষের মানুষ হিসেবে দুর্বলতা প্রকাশ পেয়েই থাকে। শয়তান প্রতিটি মুহূর্ত ওত পেতে আছে মানুষের উপর আক্রমণের জন্য। মানুষ যখন আধ্যাত্মিক ভাবে দুর্বল হয়ে যায়, শয়তান তাৎক্ষণিক ভাবে মানুষের উপর আক্রমণ করে। তাই শয়তান থেকে বাঁচা তখনই সম্ভব যদি মানুষ অনবরত ইস্তেগফার করতে থাকে বা তার ইস্তেগফার যদি অব্যাহত থাকে, আর খোদা সন্তুষ্টি অর্জনের জন্য যদি সে অব্যাহত চেষ্টা জারি রাখে, তাহলে খোদা তালার সাহায্যের গণ্ডিতে সে থাকবে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে এক জায়গায় বলেছেন যে শয়তান তো মানুষের রগে তার রক্তের সাথে ধাবিত হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, যেখানে দুর্বলতা দেখা দেয় শয়তান আক্রমণ করে বসে। সুতরাং এই ক্ষমার দিনগুলো তখনই কল্যাণকর হবে যদি এটিকে আমরা আমাদের জীবনের অংশ করে নেওয়ার চেষ্টা করেন। যেটা দুর্বলতার উপর দৃষ্টি রেখে ইস্তেগফারের মাধ্যমে যদি তার সুরাহার চেষ্টা করে যেন খোদা তালার হেফাজতের বেষ্টনীতে থাকি। নতুবা অনেক রোগ যেভাবে চিকিৎসা সত্ত্বেও মানুষের দেহ থেকে দূর হয় না, বরং ডরমেন্ট হয়ে যায় বা প্রচ্ছন্ন থাকে, বাহ্যত মনে হয় রোগ নেই কিন্তু পরে সক্রিয়ভাবে সামনে আসে, অনেক সময় মাথা চাড়া দেয়। যখন কোনো রোগ দেখা দেয়, শরীর যখন দুর্বল হয়ে যায়, তখন এমন প্রচ্ছন্ন ঘুমন্ত রোগ আবার মাথা চাড়া দিয়ে ওঠে। একইভাবে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক ব্যাধি আর দৈহিক রুহানি ব্যাধি যদি মানুষ খোদার নির্দেশের উপর পুরোপুরি চলার চেষ্টা না করে, ইস্তেগফার এবং তওবার মাধ্যমে এই অবস্থাকে যদি, এই সমস্ত রোগ ব্যাধিকে যদি চাপা দেওয়ার চেষ্টা না করে, তাহলে এগুলো পুনরায় রং দেখায় এবং মাথা চাড়া দেয়, মানুষের পুরো অবস্থা, মানুষকে পুরো অবস্থার দিকে নিয়ে যায়। সুতরাং ইস্তেগফার শুধু পাপের ক্ষমা চাওয়াই নয়, বরং ভবিষ্যৎ পাপ থেকে বাঁচার জন্য আবশ্যক। যেন সহজাত দুর্বলতা বা প্রকৃতিগত বা স্বভাবগত দুর্বলতা দুর্বল হয়ে যায় এবং মানুষ যেন খোদার সন্তুষ্টির উপর পদচারণা করতে পারে, সন্তুষ্টির পথে পদচারণা করতে পারে। এটি খোদা তালার ফজল যে স্থায়ী চেষ্টা এবং অব্যাহত চেষ্টার মাধ্যমে ইস্তেগফারের প্রতি মনোযোগী থাকার নির্দেশ দিয়েছেন তিনি আমাদেরকে। এরপর বছরে একবার ইন্টেনসিভ অর্থাৎ একটা কামেল সম্পূর্ণ প্রশিক্ষণের ভিতর দিয়ে আমাদেরকে তিনি পরিচালিত করেন, যেন খোদার বর্ধিত সন্তুষ্টি অর্জনের আমরা চেষ্টা করি। একবার যেখানে তার নিরাপত্তার বেষ্টনীতে এসেছেন, তখন এর ভিতর যে উন্নত পদমর্যাদা আছে সেগুলোকে অর্জনের চেষ্টা করতে হবে। এটিকে সামনে রেখে যদি আমরা খোদার ক্ষমার প্রত্যাশী হই, তাহলে যেই আশরা যা কাটছে এখন, আমরা যে আশার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছি, তখনই এটি খোদার নিকটতর করবে আমাদেরকে। যদি শুধু এই অর্থ করা হয় যে আশায় রোজা রেখে বা কিছু নফল আদায় করে যদি আল্লাহকে সারা বছর ভুলে যাই, আর যদি ভুলে যাই যে রমজানে কি করেছে, তাহলে এটি কিন্তু মাগফিরাতের আশরা হবে না, বরং সুতরাং এই মাস থেকে বা রমজানের এই আশরা থেকে তখনই লাভবান হতে পারি, তখনই সফল কাম হতে পারি যদি আমরা এই অঙ্গীকার করি আর চেষ্টা করি যে অতীতের ভুল ভ্রান্তি পাপ যা হয়েছে তার পুনরাবৃত্তি হবে না। যদি এমনটি হয় তাহলে একেই সত্যিকারের ইস্তেগফার বলা হয়, আর এটি সেই তওবা যা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। ইস্তেগফার এবং তওবা দুটো পৃথক শব্দ যা সচরাচর ব্যবহার হয়, এর ভিতর একটু পার্থক্য আছে তা আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের প্রত্যেকে যে কোরআন পড়ে জানেন যে আল্লাহ তাআলা এই দুটো শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা নিজ প্রভুর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, এরপর তওবার সাথে তার দিকে তার সামনে নত হও। এই সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে স্মরণ রেখো, এই উম্মতকে দুটো বিষয় বা দেয়া হয়েছে, একটি শক্তি অর্জনের জন্য, দ্বিতীয়ত অর্জিত শক্তিকে কার্যত প্রকাশের জন্য। অর্থাৎ ইস্তিগফার সেই অস্ত্র যার মাধ্যমে শয়তানের মোকাবেলা সম্ভব, আর তওবা সেই অস্ত্রের যথাযথ ব্যবহার, অর্থাৎ সেই শক্তি প্রকাশ করা যার মাধ্যমে শয়তান দূরে থাকবে এবং আমাদের নফস যেন কখনো পরাস্ত না হয়। এর জন্য সেই নেকি বা সেই কাজের অনবরত চেষ্টা জরুরি যা করার খোদা তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নতুবা ইস্তিগফার কখনো ফলপ্রদ হতে পারে না, ক্ষমা লাভ সম্ভব নয়। একজন রোজাদার নামাজও পড়ে, নফল আদায় করে, কোরআনও তেলাওয়াত করে, যদি সম্ভব হয় বা সময় থাকলে দরসও শুনে, কিন্তু যদি সেই সমস্ত নির্দেশের উপর প্রতিষ্ঠিত না হয়, সেই সমস্ত নির্দেশ না মানে যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অর্থাৎ ভাইয়ের অধিকার প্রদান যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সেই অধিকার যদি প্রদান না করে, তাহলে তার ইস্তিগফার এবং তওবা সত্যিকারের ইস্তিগফার এবং তওবা নয়, রোজা থেকে সত্যিকার অর্থে লাভবান হওয়া এটিকে বলে না। সত্যিকার অর্থে মানুষ তখনই লাভবান হতে পারে যদি সে ইস্তিগফারের মাধ্যমে অর্জিত শক্তিকে খোদা তালার জন্য একনিষ্ঠ হয়ে সেটিকে সে কাজে লাগায় এবং ব্যবহার করে। আল্লাহ তালা পাপকে ঢাকার যে শক্তি দেন, যে সমস্ত পাপকে দূর করার আল্লাহ তালা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের হৃদয়কে যে মানুষ পাপমুক্ত করেছে, সেই হৃদয়কে তাৎক্ষণিকভাবে পুণ্যের মাধ্যমে পরিপূর্ণ করা আবশ্যক, নিজের ভিতর পবিত্র পরিবর্তন আনয়ন আবশ্যক। নতুবার হৃদয় রূপী বর্তন যদি খালি থাকে, তাহলে শয়তান নোংরামি দ্বারা তাকে আবার ভরে দেবে। তাই আল্লাহ তাআলা বলেন যে হে ইয়াল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে যারা ঈমান এনেছো, খোদা তাআলার দিকে খাঁটি তওবার সাথে নত হও বা ঝোঁকো। সুতরাং সেই ইস্তিগফারই চিরস্থায়ী মুক্তির কারণ হয়, যার সাথে খাঁটি এবং বিশুদ্ধ তওবা থাকবে এবং যাকে মানুষ নেকের মাধ্যমে পরিপূর্ণ করবে। আল্লাহ এবং মানুষের অধিকার প্রদানের প্রতি যদি সবসময় মানুষ যত্নবান থাকে আর স্থায়ীভাবে যদি চেষ্টা অব্যাহত রাখে, তাহলেই সম্ভব। খাঁটি তওবার জন্য কি কি করতে হয়, কি কি করা আবশ্যক, এই উদ্দেশ্যে হযরত মুসা আলাইহিস সালাম তিনটি বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম কথা হল প্রতিটি পাপের ধারণা বা পাপ করার যে বাসনা, তা প্রথমে মানুষের মাথায় বা মগজে জন্ম নেয়। তাই যতক্ষণ পর্যন্ত মাথাকে বা চিন্তা ভাবনাকে পবিত্র রাখার চেষ্টা না করা হবে, ততক্ষণ খাঁটি তওবা করা সম্ভব না। মুখে ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি বলা কোনো কাজের নয়, যতক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা তার সাথে না চলে। দ্বিতীয়ত, যখন কোনো পাপ হয়ে যায় বা পাপের ধারণা যদি চিন্তা ভাবনার উপর ছেয়ে যায়, হৃদয়ের উপর ছেয়ে যায়, তাহলে তাকে বের করার চেষ্টার পাশাপাশি অনুশোচনাও আবশ্যক। আর পাপ বলতে শুধু বড় গুণা বা কবিরা গুণাকেই বলে না, সকল প্রকারের পাপ, অন্যের অধিকার কে খর্ব করা, পদদলিত করা, কাউকে কঠোর কথা বলা, এই সবই পাপ। এবং দোয়া কবুলিয়ত থেকে দোয়া গৃহীত হওয়ার পথে এগুলো বাঁচাতে অনেকেই মামলা মোকদ্দমা করে, অন্যের অধিকারকে পদদলিত করে বা চেষ্টা করে, এমনকি মায়ের পেটের ভাই ও পরস্পরের অধিকারকে খর্ব করার চেষ্টা করে, স্বামী স্ত্রী পরস্পরকে ধোকা দেয়, প্রতারিত করে, এমন অপকর্ম করে আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা রাখা আর মনে করা যে আমরা তওবা করছি, এটি অলীক ধারণা, এটি খামখেয়ালি, খাঁটি এবং খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা তখনই হবে যখন মানুষ ক্ষুদ্রতম কোনো পাপ হলেও চরম অনুশোচনা করে। আর তৃতীয় কথা তওবাকারী সম্পর্কে যা মুসা ইসলাম বলেছেন তা হল দৃঢ় সংকল্প করা, সংকল্পবদ্ধ হওয়া, দৃঢ় প্রত্যয় করা যে আমাকে এই ইস্তিগফারের সাথে সকল পাপ আমি পরিত্যাগ করব। যদি শুধু এই ধারণা হয় যে এটি রমজান মাস, ক্ষমার মাস, কিছুদিন পাপকে এড়িয়ে চলো, অন্যের অধিকার খর্ব করা থেকে কিছুদিন বিরত থাকলেই হলো, রমজানের পর আবার দেখা যাবে, যদি মন মানসিকতা এমন হয় তাহলে খোদা তাআলা যিনি হৃদয়ের চিত্রকে, হৃদয়ের অবস্থাকে জানেন, তিনি এমন মানুষকে ক্ষমার দিক ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন যে তওবা তান নসুহা করো, অর্থাৎ খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা হওয়া উচিত, কোন প্রতারণা বা ধোকা যেন না হয়, আল্লাহ তাআলাকে কেউ প্রতারিত করতে পারে না। এই তিনটি বৈশিষ্ট্য যদি তওবাকারী নিজের ভিতর সৃষ্টি করে তাহলে মুসা ইসলাম বলেন যে খোদা তাআলা এমন ব্যক্তিকে খাঁটি এবং সত্যিকারের তওবা করার তৌফিক দেবেন এবং সমস্ত পাপ দূর হয়ে তার জীবন থেকে ইতিবাচক গুণাবলী তার স্থান নেবে। এই শক্তি প্রদান করা আল্লাহ তাআলার কাজ, কেননা সমস্ত শক্তির উৎসস্থল হলেন খোদা তাআলা। তো এই সত্যিকারের তওবা যা পাপকে পুণ্যে পরিবর্তন করে, পুণ্যে রূপান্তরিত করে, তার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। অর্থাৎ যারা তওবা করে এবং ঈমান আনে, একই সাথে সৎকর্ম করে, এরাই এমন মানুষ যাদের পাপকে আল্লাহ তাআলা পুণ্যে রূপান্তরিত করবেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং বারবার দয়াকারী। তো এই বিপ্লব আনয়নের প্রয়োজন জীবনে। প্রথমে চিন্তাধারা, মন মানসিকতাকে পাক করার জন্য ইস্তিগফারের মাধ্যমে সংগ্রাম করার চেষ্টা করা, এরপর তুচ্ছ পাপ হলেও অনুশোচনা এবং লজ্জাবোধ থাকা কাজ করা উচিত, এরপর দৃঢ় সংকল্প করা উচিত যে লোভ লিপ্সা যত প্রবলই হোক না কেন পাপের কাছে যাওয়া যাবে না, আর সকল কাজ এবং কর্মকে খোদা তাআলার সন্তুষ্টির অধীনস্থ করার চেষ্টা করতে হবে। আর যেই রোজার তৌফিক পেয়েছি আমরা, যাতে মানুষ সহ্য এবং ধৈর্যের প্রশিক্ষণ নিয়ে থাকে আর রোজার কল্যাণ থেকে, বরকত থেকে কল্যাণান্বিত হওয়ার জন্য এই চেষ্টাই যদি কাজে লাগে তাহলে, এই চেষ্টাই যদি মানুষ করে তাহলে ক্ষমার এই আশারা মানুষের জন্য ক্ষমার কারণ হবে। শুধু মধ্যবর্তী আশারাই নয়, বরং পরবর্তী আশারাও, অর্থাৎ পরের 10 দিনও মানুষের জন্য ক্ষমার বিধান করবে। শুধু রমজান মাস নয়, বরং আগত প্রতিটি মাস, বরং প্রতিটি বছর, বরং বছরের প্রতিটি দিন ক্ষমার কারণ হবে বা মাধ্যম হবে। সুতরাং এই বিষয়কে আমাদের বুঝতে হবে আর এই লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে, যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তির প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ মধ্যবর্তী 10 দিন ক্ষমার কারণ হয়ে থাকে রমজানের। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে যে যুক্তি কিভাবে এই কথাকে গ্রহণ করতে পারে যে বান্দা আল্লাহর দিকে সত্যিকার অর্থে ঝুঁকবে আর খোদা তাআলা তার দিকে আসবেন না, বরং খোদা তাআলা যিনি একান্ত সম্মানিত এবং দয়ালু তিনি বান্দার দিকে তার তুলনায় বান্দার তুলনায় বেশি ঝুঁকেন, বা সে কারণে কোরআনে আল্লাহ তাআলার নাম রাখা হয়েছে তাওয়াব, অর্থাৎ যিনি অনেক বেশি ঝুঁকেন। তা বান্দার ঝোঁকা হলো অনুশোচনা, আকুতি, মিনতি এবং বিনয়, আর খোদা তালার ঝোঁকা বা খোদার নত হওয়া হলো রহমত এবং ক্ষমা, ক্ষমা প্রদর্শন করা। এটি খোদা তালার ঝোঁকা বান্দার দিকে, খোদার তওবা এটি। সুতরাং সৌভাগ্যবান তারা আমাদের মাঝে যারা সত্যিকার অর্থে তওবা করে এবং খাঁটি তওবা করে, বিশুদ্ধ তওবা করে। আর রমজানের পবিত্র মাসে এর ছাপ প্রভাব নিজের জীবনে প্রতিষ্ঠিত করে খোদা তালার মাগফিরাতের যে দৃশ্য দেখে, যদি দুর্বলতা কোথায় হয়ে যায় বান্দার পক্ষ থেকে, যদি ত্রুটি থেকে যায় বান্দার কাজে ত্রুটি থেকে যায়, নতুবা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন যে খোদা তাআলা মানুষের তুলনায় অনেক বেশি বান্দার দিকে দয়ার দৃষ্টি দেন, ঝুঁকেন। বরং খোদা তাআলা বলেন যে আল্লাহ তাআলা চান যে বান্দা বা মানুষ যেন তার কাছে আসে, আর আল্লাহ তওবা প্রস্তুত করার জন্য প্রস্তুত। যেভাবে কোরআনে আছে যে ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, খোদা তোমাদের প্রতি স্নেহ প্রদর্শন করতে চান এবং তওবার সাথে তোমাদের দিকে তিনি ঝুঁকতে চান। তাই যে কাজ নিজের জন্য খোদা তাআলা পছন্দ করেছেন সেই, বা যে কাজকে তিনি ভালোবাসেন সেই কাজ তিনি করবেন না, এটি কিভাবে হতে পারে? তাই মানুষের কাজ হলো ইস্তিগফারের মাধ্যমে খোদার দিকে নত হওয়া, তারপর সে দেখতে পারে যে দেখতে পাবে খোদা কিভাবে তার প্রতি তার দিকে ঝুঁকেন। সুতরাং এ মাসে যখন খোদা তালার রহমত এবং দয়া আর ক্ষমা বহুগুণ বর্ধিত আকারে রূপে বান্দার উপর বর্ষিত হচ্ছে, আমাদের উচিত এটি থেকে কল্যাণমণ্ডিত হওয়া, লাভবান হওয়ার যথাসাধ্য চেষ্টা করা। আর সবসময় খোদার নির্দেশকে সামনে রাখুন যে ওয়ামান তাবা ওয়া আমেলা সালেহান ফাইনাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে কেউ তওবা করবে এবং সৎকর্ম করবে এমন মানুষই খোদার দিকে সত্যিকারের তওবার সাথে নত হয়। সুতরাং সত্যিকারের তওবার জন্য শর্ত হল সৎকর্ম, যেভাবে আমি পূর্বেই আপনাদের সামনে স্পষ্ট করেছি। তো আল্লাহ তাআলা যেখানে বলছেন যে রমজানের মধ্যবর্তী দশ দিনকে ক্ষমার দশ দিন হিসাবে তিনি আখ্যায়িত করেছেন, এটি তখনই হবে যদি নিজের সমস্ত কাজকে আমরা খোদার সন্তুষ্টির অধীনস্থ করি। সুতরাং ইস্তিগফার এবং সৎকর্ম যদি আমাদেরকে রমজানের শেষ দশ দিনে প্রবিষ্ট করে, তাহলেই খোদার নীতি অনুসারে আগুন থেকে পরিত্রাণের আশারা হবে। আল্লাহ তাআলা বলেন যে মা কান আল্লাহ মুআযিবুহুম ওয়া ইস্তাগফিরুন, আল্লাহ এমন নন যে তারা ক্ষমা চাইতে থাকলেও তিনি তাদেরকে আযাব দেবেন, আল্লাহ এমন নন। আল্লাহ তাআলা তো বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, পুরনো বিভিন্ন জাতির ঘটনা বর্ণনা করে, নবীদের ইতিহাস বর্ণনা করে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা কিভাবে ক্ষমা চাইতে পারো এবং কিভাবে পূর্বের বিভিন্ন জাতির সাথে আমি ব্যবহার করেছি আর এখনো আমি সেই ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। তো বিভিন্ন ভাবে খোদা আমাদেরকে বোঝাচ্ছেন। মানুষ যখন একটি বিশেষ মনোযোগ নিয়ে আল্লাহর এবং মানুষের অধিকার প্রদানের চেষ্টা করবে, নিজেদের নামাজের হেফাজতের চেষ্টা করবে, নামাজের নফলের মাধ্যমে নামাজকে যে সজ্জিত করার চেষ্টা করে, একই সাথে ইস্তিগফারও করবে, একই সাথে অপরাপর সৎকর্ম বা অন্যান্য সৎকর্ম করারও চেষ্টা করবে। এমনকি হাদিসে আছে যে কেউ যদি তার সাথে ঝগড়া করে এবং তাকে মন্দ কথা বলে, তাহলে সে যেন উত্তর না দেয় আর সে যেন বরং সে শুধু এই কথা যেন বলে, নীরবতা পালন করে যে আমি রোজাদার বা আমি রোজা রাখছি, আমি আর আমার যেন নির্দেশ রয়েছে খোদার নির্দেশকে নিজের জীবনের অংশ করা। তো এমনটি যদি কোনো ব্যক্তি করে তাহলে এমন মানুষ অবশ্যই খোদার সন্তুষ্টি অর্জন করবে, আর যে খোদার সন্তুষ্টি অর্জন করে সে অবশ্যই আগুন থেকে রক্ষা পায় এবং মুক্তি পায় আর খোদার সন্তুষ্টির জান্নাতে সে প্রবেশ করে। যে হাদিস আমি পড়েছি সে হাদিসের ব্যাখ্যা এটিও লেখা হয়েছে যে ব্যক্তি এই মাসে কোন সৎকর্ম করে বা ভালো কোনো অভ্যাসকে যে মাসে রপ্ত করে সে সেই ব্যক্তির মতো হয়ে যায় যে সমস্ত ফরজ বা আবশ্যকীয় কাজ করে। আর যে ব্যক্তি এই মাসে একটি আবশ্যকীয় কাজ করে ফরজ কাজ করে সে সেই ব্যক্তির মতো হবে যে রমজানের বাহিরে 70টি আবশ্যকীয় কর্ম করে। আর রমজান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। এটি ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার সহানুভূতির মাস, অন্যের দুঃখ লাঘব করার মাস, অন্যের সাথে কোমল ব্যবহারের মাস, অন্যকে ক্ষমা করার মাস, পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাস। আর এই সমস্ত এইসব কিছু হকুকুল ইবাদ বা মানুষের অধিকারের সাথে সম্পর্ক রাখে এবং এগুলো সৎকর্মের কারণ হয়। এইসব গুণাবলী যদি এক জায়গায় একত্রিত হয়, কোনো মানুষের ভিতরে একত্রিত হয়, সমবেত হয়, তাহলে এমন মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সংবাদ দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, তারা আগুন থেকে রক্ষা পাবে। আর নেকির উপর প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর নির্দেশাবলীর উপর প্রতিষ্ঠিত থাকা এবং এমন মানুষকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সচরাচর রমজানে পাকিস্তান বা বিশ্বের অন্যান্য দেশে যেখানেই নামধারী আলেমেরা নিজেদের কুপ্রভাবের অধীনে মানুষকে ভুল পথে পরিচালিত করছে, আহমদের জুলুম এবং অত্যাচারের নতুন নতুন রাস্তা তারা অবলম্বন করে এই মাসে বা অবলম্বন করতে দেখা যায়। আমি গত খুতবায় বলেছি যে মানুষের আহমদীদের ধন প্রাণ সম্পদ আবেগের মাধ্যমে আহমদীদের উপর জুলুম করা হয় বা জুলুমের চেষ্টা হয়, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম শিক্ষাই দিয়েছেন যে ধৈর্য কখনো পরিত্যাগ করবে না, ধৈর্যের আচলকে কখনো ছাড়বে না। আর বিশেষ করে রমজানে সেই মোমেন যে সৎকর্ম করছে আর যে ধৈর্য প্রদর্শন করছে, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। তাই প্রশিক্ষণের এবং তরবিয়তের এই মাসে প্রত্যেক আহমদীকে বিশেষ করে দোয়া, ইস্তিগফার, নফল এবং ধৈর্যের মাধ্যমে খোদার সন্তুষ্টি ও জান্নাতকে নিকটতর করার চেষ্টা করা উচিত। এমন সৎকর্মশীল যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সৎকর্ম করে, খোদা তাআলা তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন যে জাযাহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারিরা, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারিরা। তাদের পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকা এবং ধৈর্যের সুবাদে তাদেরকে জান্নাত এবং রেশম দান করা হবে। সুতরাং আজ আহমদীদের উপর যদি জুলুম হয় তাহলে আমাদের প্রত্যেকে জানে যে এই জুলুম এবং এই অত্যাচার খোদার নির্দেশের উপর প্রতিষ্ঠিত হওয়ার কারণে, যে আগত ইমামকে আমরা মেনেছি।
যখন এ কারণে আমাদের উপর জুলুম করা হচ্ছে তখন জালেমদেরকে জুলুম করতে দিন এবং ধৈর্য ধারণ করুন, কারণ এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব। জালেমদেরকে যে সতর্ক বাণী আল্লাহ তাআলা শুনিয়েছেন পবিত্র কোরআনে তা উল্লেখ রয়েছে বা পবিত্র কোরআনে তা ভরা রয়েছে। আল্লাহ ভালো জানেন যে যারা এই ধরনের আগুন প্রজ্বলিত করেন তাদের সাথে কি ব্যবহার করবেন, কিন্তু এইসব দিনে এই দিনগুলিতে আমাদের জন্য এটিও আবশ্যক যে সাধারণভাবে আম জনতার জন্য আপনারা এবং বিশেষভাবে উম্মতে মুসলিমার জন্য আপনারা বিশেষ দোয়া করুন। অনেক আহমদী মনে করেন যে জুলুম করার পর তাদের জন্য কিভাবে দোয়া আসবে, কিন্তু সর্বদা আমাদের মনে রাখতে হবে মুসলমানদের অধিকাংশ যদিও ধর্মের ব্যাপারে তারা উত্তেজিত আবেগ আপ্লুত, কিন্তু তারা ধর্মের জ্ঞান সম্পর্কে একেবারেই অনবহিত অথবা খুব অল্পই তারা জ্ঞান রাখে অথবা মৌলভীদের দেখে তারা ভীত ত্রস্ত আর এই ধর্মের নামধারী যে আলেম সমাজ রয়েছে এরা এমন মানুষ যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে সুতরাং রমজানের এই শেষ দশকে আপনারা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে দোয়া এবং নফলের উপর জোর দিয়ে ইস্তেগফার এবং তওবা করা তো সৎকর্ম সম্পাদন করে তাকওয়ার উপর সর্বদা পরিচালিত হবার অঙ্গীকার করে আগুন থেকে দূরে থাকার দূরে থেকে জান্নাতের উত্তরাধিকারী হবার চেষ্টা করুন। আমাদেরকে এই রমজান থেকে লাভবান হয়ে ওই সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে যার সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু বিল মুত্তাকিন গায়রা বাঈদ এবং জান্নাত মুত্তাকিদের নিকটতর করা হবে দূরে যাবে না হাজা মা তুআদুনা লি আওয়াবিনা হাফিজ অর্থাৎ এরা সেই মানুষ যার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে খোদার সামনে ঝুঁকে যে খোদা তার ইমান তার সম্পদের হেফাজত করবেন যে শরীয়তের নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করবে তার আল্লাহ তাআলার আল্লাহ প্রদত্ত শরীয়তের শিক্ষার উপর যে আমল করবে তাদের জন্য এই এরূপ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং রমজানের মধ্যে দিয়ে এভাবে আমাদের দিন সময় অতিবাহিত করা উচিত যেভাবে দিন অতিক্রান্ত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ দশকেও এই বরকত এবং আশিস লাভ করে আল্লাহ এবং তার সন্তুষ্ট ভাজন হয়ে তার সন্তুষ্টি জান্নাতে প্রবেশ করুন এবং সৎকর্ম করার তৌফিক দান করুন। আজ পুনরায় জুমার পরে আমি একটি গায়েবানা জানাজা পড়ব একটি হৃদয়বিদারক সংবাদ যেভাবে আমি সম্প্রতি আবেদন করেছিলাম যে আমাদের একজন ভাই শেখ সাইদ আহমদ সাহেব যাকে আহমদীয়তের শত্রুতার কারণে গুলি করা হয়েছিল করাচিতে তিনি গুরুতর আহত ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার অবস্থা আশঙ্কাজনক ছিল ১২ দিন হাসপাতালে থাকার পর পরিশেষে তিনি খোদার প্রিয়ভাজন হন এবং তিনি শহীদিয়াদের মর্যাদা লাভ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শহীদ যুবক বয়সে শাহাদাত বরণ করেন ৪২ বছরের যুবক ছিলেন তিনি গত বছর কেবলমাত্র তিনি বিয়ে করেছিলেন এই আক্রমণের সময় যখন তিনি হাসপাতালে ছিলেন তখনই তার প্রথম মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় সামান্য সময়ের জন্য তিনি হুশ ফিরে পেয়েছিলেন তখন তাকে জানানো হয়েছে যে আপনার মেয়ে হয়েছে কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না চোখ দিয়ে শুধু অশ্রু প্রবাহিত হচ্ছিল। এই বংশে শেখ সাইদ সাহেবের পরিবারে ইতিপূর্বে তিনটি শহীদ হয়েছেন তার পিতা শেখ বশি সাহেব তাকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছে তার একজন ভাই শেখ মোহাম্মদ রফিক সাহেব তার একজন মামা শেখ মোবাশ্বের আহমদ সাহেব তাকে এই বছরের শুরুতে শহীদ করা হয়েছে। শেখ সাইদ সাহেব খুব চুপচাপ মানুষ ছিলেন সবসময় সদা হাস্য ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান এবং দাওয়াতুল আল্লাহর বা মানুষকে তবলিগ করার খুব শখ রাখতেন ১৯৯০ সালে মৌলভীরা তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেফতার করা হয় তারপর জামানতে তার জামিন হয়েছিল তিনি স্ত্রী এক ছেলে এবং মা রেখে গেছেন মায়ের বয়স ৭২ বছর বৃদ্ধ বয়সে এই এই ছেলের শাহাদাতের সংবাদ তার জন্য অনেক ভারী বোঝা দোয়া করুন তাদের জন্য যখন আমি গত খুতবায় দুজন শহীদের কথা উল্লেখ করেছিলাম, তো ডক্টর মান্নান সিদ্দিকী সাহেবের উল্লেখ করেছিলাম, তার এলাকায় তার যে পরিচিতি এবং বিভিন্ন কাজের কারণে মিরপুর খাস এটি অনেক বড় একটি জেলা, সেই জেলা অনেক বড়। এর অর্থ এটি নয় যে যারা শাহাদত বরণ করেছেন তারা আল্লাহর জন্য শাহাদত বরণ করেছেন, আল্লাহ কি ব্যবহার করবেন আল্লাহ ভালো জানেন। কিন্তু অনেকে চিঠি লিখেছেন, অনেক শিক্ষিত মানুষ বলছেন যে হুজুর আপনি কেবল ডাক্তার সাহেবের কথা করেছেন, যদি আপনি শহীদের উল্লেখই করবেন তাহলে দুজনেরই উল্লেখ করা উচিত ছিল। শেঠ সাহেবকেও আমি ব্যক্তিগতভাবে জানতাম, অত্যন্ত চুপচাপ ধরনের এবং কর্মঠ মানুষ ছিলেন তিনি, ধর্মের সেবায় তিনি উৎসর্গিত এক কর্মী ছিলেন। যখনই আমি নওয়াবশাহ গিয়েছি, বুঝেছেন কয়েকবার গিয়েছি, বিশেষভাবে সাক্ষাতের জন্য আসতেন, মিটিং করতেন, জামাতের কাজের ব্যাপারে পরামর্শ নিতেন এবং সেই পরামর্শ অনুযায়ী আমল করার চেষ্টা করতেন। যাই হোক, আমি এ ব্যাপারে সামান্য কিছুটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম। দ্বিতীয় জানাজা গায়েব যে আমি পড়ব এখন, তা আমাদের একজন সিরিয়ান বোন, হুজুর নাম বলছেন আমি বুঝতে পারিনি, তিনি একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তিনি গাড়ি চালাচ্ছিলেন, পিছন থেকে কোন ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দেয় এবং কিছু সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন, তারপর তিনি মারা যান। 24 বছর বয়স্ক এই মেয়ে ছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। তারও গায়বানা জানাজা হুজুর পড়বেন এখন জুমার নামাজের পরে। আরবি ওয়েবসাইটের জন্য অত্যন্ত পরিশ্রমের সাথে সে কাজ করছিল এবং অত্যন্ত কঠিন কাজ সে অত্যন্ত দায়িত্বের সাথে সম্পাদন করেছেন। আল ইসলাম ওয়েবসাইট উপরে জাকাতের উপরে যে প্রবন্ধ রচনা করা হয়েছে তা তিনি অনুবাদ করেছেন এবং সেই অনুবাদকৃত অংশটি এখন কোন প্রেসে আছে পুস্তক আকারে প্রকাশিত হওয়ার জন্য। অত্যন্ত পুণ্যবতী মহিলা ছিলেন, তাকওয়া এবং খোদা ভীতিতে পরিপূর্ণ ছিল এবং ধর্মের কাজে উদ্দীপনা রাখতেন। অধিকাংশ সময় বলতেন যে আমি যেন কাজ করার সুযোগ পাই। মোহাম্মদ মালাস সাহেব এখানে তার স্বামী আছে যে MTL আরবিয়াতে কাজ করেন, অচিরেই তাদের বিবাহ হওয়ার কথা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আর যা ইচ্ছা আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা আচরণ করুন, তার সম্মান উন্নীত করুন আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য তৌফিক দিন। তৃতীয় আইটি গায়বানা জানাজা হবে, ইনিও একজন সিরিয়ান, সামি কাজাক সাহেব, কয়েকদিন পূর্বে তিনি মারা যান। তিনিও ফিলিস্তিনের একজন নিষ্ঠাবান খিদর কাজাক সাহেবের সন্তান এবং যুবক বয়সেই অত্যন্ত জামাতের কাজে অনেকটা অনুপ্রেরণা রাখতেন। ১৯৯৮ সালে তিনি খলিফাতুল মসির আবের সাথে যুক্তরাজ্যে জলসায় সাক্ষাৎ করেন এবং তিনি যে ভালোবাসা এবং হুজুর রাহমাল্লার কাছ থেকে যে বন্ধুসুলভ আচরণ দেখেন, তারপরে তার ইমান এবং ইখলাস আরো বৃদ্ধি পায়। দেশে ফিরে গিয়ে তিনি নিজের একটি ঘর যা জামাতের প্রয়োজন ছিল বিনা ভাড়ায় তা তিনি জামাতকে দিয়ে দেন যে আমি জামাতকে দিচ্ছি, জামাতের কাজ এখান থেকে হবে, আমি এক পয়সা নেবেন না। এখন জলসায় এসে আমি জানতে পেরেছি, যখন তিনি জলসায় এসেছিলেন, যে আহমদিয়া জামাত কি জিনিস। অত্যন্ত পূর্ণ স্বভাবের মানুষ ছিলেন তিনি, সাহায্য প্রত্যাশীদের তিনি সাহায্য করতেন। আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করুন এবং তার সন্তানদেরকেও আহমদিয়াতের অলংকারে অলঙ্কৃত করুন, আহমদিয়াতের জ্যোতিতে আলোকিত করুন এবং তাদেরকে আহমদিয়াত গ্রহণের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي